कैसी बहू लेगा तू, कैसी दुल्हन तुझे चाहिए। तो भगवान श्री कृष्ण कहने लगे, श्री कृष्ण कह रहे हैं, अरे ऐसी मंगवाए दे नथवारी, ऐसी मंगवाए दे नथवारी, मोते भोरी होए बिचारी, मोते नित जिमावे मुकु भर भर थारी, नित जिमावे मुकु भर भर थारी, तो गोदी ले पुचकार के ये प्यार करे ले नाम, अरे मैं रूठू वह मनावे मैया पकड़े कुंवर के पास। Krishna is requesting again and again that, Mother, if you love me and you have so much affection for me, then I want only, I request you to bring a very lean and thin, so beautiful girl for me. But she should not be so fat, otherwise he will make me down. So should be very lean and thin. And if I angry, then he should come and fell my on my feet and she will please me. Otherwise, if he is so fat and so strong than me, then I will have to go to her feet. So I don't want, she should come and please me and take. And so beautiful, having so nothing, you know.
Nose ring.
So his belt should be so lean and thin. And when I will be angry and I am coming from forest, she will give me full of four plate of prasadam, so delicious. And yeah, telling I will not take, then he will tell that I will also not take, so you should take. So Krishna is telling to her mother, I want a very beautiful and lean and thin, a very beautiful wife.
तो यशोदा माँ कहने लगी, बेटा कन्हैया, सारे ब्रजमंडल को पता है कि तू चोर है, तू माखन की चोरी करता है, तेरे से विवाह कौन करेगा, कौन तेरी सगाई कर देगा, इस दुनिया में तेरी सगाई करने वाला कोई नहीं है। गोपी ग्वाल सब कहते हैं ये चोर है, चोर है, चोर है, यहाँ आते ही हल्ला मचा देते हैं। तो कृष्ण कहते हैं, अरे सूदी मत जाने तू इनको, सूदी मत जाने तू इनको, बेका में ये ही बेगिनको, बेका में ये ही बेगिनको, मेरे ख्याल पड़ी इस दिन को, मेरे ख्याल तो लब जाया वे सगाई, मैया चुप करूं सब काम, अरिन्यो तो तू न बता से इनको, ए जी कोई बतन न दूंगा धाम, मंगाई दे बहु चोरी सी मैया थी
to get married and you are having such a good high name and fame in this place. Everyone says that you are a big thief. Who is it to give his daughter to you? So you cannot get married. So Krishna said, oh no mother, you don't know these people. You are thinking that they are very simple person. They are not simple person. These gopis are not simple. They are crooked and they are wrongly defaming me. Well, if any offer comes, I will give up all those things also. You get assured. But moreover, I am more defamed than factually I am like that. And I tell you one thing, when any sweet will come, Patasha, you know, will come in my sweet will come, I will not distribute to these gopis and all. I will make it very hidden marriage. I will not reveal to everyone.
Comes,
then they cut off.
Engagement comes. It is engagement.
Offer.
They offer. Then they cut. They don't want that I should be married. That is why they are doing so. So, when my marriage will be fixed, I will not give
chance.
Sweets to anyone, and I will alone go with my father. I will never take Baldev also, alone, so that anyone know
will not come and in the midnight I will marry and bring my lady, my wife, then anyone can know. Otherwise they will cut my marriage.
चुपके चुपके करेंगे, चुपके चुपके.
तो जसोदा माँ कहने लगी कि उनको समझाया कृष्ण को कि तेरी सगाई हो गई है, तू हल्ला मत मचाना किसी से. तो कहने लगे अरे कौन गाम से भाई ये सगैया, कौन गाम से, अरे चुप कान में कह दे मैया, चुप कान में कह दे मैया, सुन ना ले बल दाऊ भैया, सुन ना ले तो लगे रहे सब ताक में ये सोवल तोस श्री दाम, ये सब पक्के मुड़ चढ़े तेरो भोरो है लाला श्याम, मंगाए दे बहू छोटी सी मैया जी मैं तेरे पाँव, मंगाए दे बहू
Yashoda Ma says, okay, now I tell you that you got engaged. He was very pleased. Maya, Maya, who is the girl from which you have engaged me? Tell me in my ear. You should whisper only. Don't speak loudly. Even don't tell to Baldav. Because the moment you will tell to Baldav, he will spoil everything. And all these my friends, Shidam, Subal and all, you think them they are very, very simple. No, they are quite crooked and scoundrel. Only your son is very simple. So, you tell and whisper it in my ear. Who is the girl and from which village she belongs to?
So, Sri Krishna कहने लगे मैया, अब की बार मैं गुप चुप, किसी को पता नहीं लगेगा, किसी को कानों कान खबर नहीं लगेगी. मैं चुपचाप रात रात में शादी करके लौट आऊंगा. अरे गुप चुप को ब्याह रचाऊं, गुप चुप को ब्याह रचाऊं, बाबाले बारात संग जाऊं, बाबाले बारात संग जाऊं, गोपिन पे नाए गीत गवाऊं, गोपिन पे नाए तो रात रात में ब्याह के मैं आऊंगा घर माए, बिन हरदी रंग चोखो लगे हेरी मैया लगे
that mother, you think that lakhs and lakhs rupees will be expended in my marriage? I will not do it like this. Without paisa, without any money, in the midnight I will take my only father in marriage party. No my theater, no baja, no band party, nothing. Otherwise all will know and my marriage will be ruined. So I will go in the night only with Baba, and without any pais, I will bring my very little
pais.
But you'll have to tell me who is she and who is her father and where he lives. Then I will be consolated. So Krishna is telling like this. Yashoda Ma is, and all other are laughing and joking and merry. Gaur Premanande.
शोर शिरोमणी की शादी ऐसी होगी.
Bring dona and give to all are hungry.
Sorry.
Sorry.
Hey! भूलमटा जो
मगन किराम हस्सा जनान जन सदा कयाम चक्षुर निकम जीनो तस्मै श्री गुरवीनो वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महाबलाय कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिशे नमः सर्वप्रथमे আমি আমার গুরুপাদ পদ্মে অসংখ্য দণ্ডবত প্রণতি জানাই। তৎপশ্চাৎ এই স্থানে আমরা যাহা সমাধি দেখলাম তন্মধ্যে একটি দিনহীন বাবাজির সমাধিও আমরা দেখলাম। বিশেষ করে আমি তার সঙ্গে আমার পরমার্থ জীবনের সম্বন্ধে জড়িত। তিনি খুব খ্যাতনামা প্রসিদ্ধ জগৎ বিখ্যাত একজন বাবাজি ছিলেন না, কিন্তু তাঁর বৈরাগ্য এবং তাঁর পরোপকার প্রবৃত্তি আমাকে এই পথে নিয়ে এসেছে। এই জন্য আমি তাঁর নিকট ছিল কৃতজ্ঞ। তিনি মধ্যে মধ্যে আমাকে স্নেহ করে পত্রও দিতেন এবং কিছু সেবানুকূল্য সনাতন গোস্বামী বিরহ তিথি উপলক্ষে পাঠাবার জন্য আদেশ করতেন। যাই হোক, আজ তিনি এখানে সমাধি মগ্ন আছেন। তিনি পকর থাকলে কিছু সেবা করবার চেষ্টা করতাম। যাই হোক, অদৃশ্য অবস্থাতেও তিনি আমাদের কৃপা করবেন এই আশা নিয়ে আমি এখানে এসেছি। তার হরিনাম করার প্রবৃত্তি কিরূপ ছিল, তিনি রাত্রি সারা রাত্রি জাগরণ করেও সারাদিন সেবা কার্য, বিশেষ করে উৎসব আদি রন্ধন আদি সে বিষয়ে তিনি বিশেষ পারদর্শী এবং তারই উপরে সেই সমস্ত ভার নিহত ছিল। সমস্ত রাত তিনি জাগরণ করে হরিনাম করতেন, আমার প্রতি তার অশেষ স্নেহ ছিল, যার ফলে নরকের তিনি কীটসদৃশ্য আমি এই সংসার কূপ থেকে কোনোরকমে নিষ্ক্রান্ত হতে পেরেছি। আমি তাঁর হরিনামের প্রতি নিষ্ঠা এবং বৈরাগ্য এবং চরিত্রের প্রতি আদর্শ আমাকে এই পথে আকর্ষণ করেছে। আমি জানি না তাঁর ভজন রাজ্যে তিনি কি অধিকারে প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু এইটুকুই আমি বলতে চাই, তিনি এই সনাতন গোস্বামীর পাদ পদ্মে এসে উপস্থিত হওয়ায় তিনি সনাতন গোস্বামীর কৃপা লাভ করেছেন। এই স্থান সনাতন গোস্বামীর ভজন কুটির আপনারা শুনলেন, অতি দীনহীন ভাবে তিনি জীবনযাপন করতেন। দীনবন্ধু বাবাজি তার নাম ছিল। ওই ক্ষুদ্র একটি ওই সমাধি কুঠির আপনারা দেখছেন, ছোট্ট একটি দ্বার, ওইখানেই তাকে এরা সব সমাধি দান করে। যাই হোক, সনাতন গোস্বামী নিশ্চয়ই তাঁর প্রতি কৃপা প্রকাশ করেছেন, যার জন্য তিনি অতি সুন্দরভাবে তাঁর ভজন সাধন করে এবং কোনোরূপ রোগাক্রান্ত বা দীর্ঘদিন রোগ যন্ত্রণা ভোগ না করি এইভাবে তিনি তাঁর উপযুক্ত লীলায় প্রবেশ করেছেন। এ বিষয়ে আপনি শ্রীপাদ নারায়ণ মহারাজের মুখ থেকে শুনবেন। আমি শুনেছি তিনি মথুরায় গিয়েছিলেন তার পূর্ব দিনে এবং সেখান থেকে ফিরে আস্তে আস্তে বাস থেকে নেমে এসেই একটু অসুস্থ হয়েই তারপরে দেহ রক্ষা করেছে। কোনোরূপভাবে রোগ যন্ত্রণাও তাকে স্পর্শ করতে পারেনি। এখানে যারা ভজন করছেন তাদের মধ্যে অনেকেই তাকে বৈরাগ্যবান পুরুষ বলে জানবেন। অতি দিনহীনভাবেই তিনি থাকতেন, কারোর কাছে নিজের পাণ্ডিত্য জাহির করতেন না। তাঁর সংস্কৃত শিখবার জন্য বিশেষ অনুরাগও ছিল এবং অনেক দিন ধরে তিনি রাত্রি জাগরণ করে করে সেই সংস্কৃত ব্যাকরণ আদি অধ্যয়ন করতেন। তিনি কৃপা করুন আমার প্রতি, যাতে আমার মনোপৃষ্ঠ পূর্ণ হতে পারে। সনাতন গোস্বামী সম্বন্ধে আপনাদের কাছে নতুন করে বলবার কিছু নাই, আপনারা অল্প বিস্তর সকলেই জানেন। মহাপ্রভুর পার্ষদগণের মধ্যে সর্বস্বামী, তার মধ্যে রূপ সনাতন এবং তাঁর পুত্র জীব গোস্বামীর নাম বিশেষরূপে উল্লেখযোগ্য। এরা সকলেই রাজা, রাজার মন্ত্রী রঘুনাথ দাস গোস্বামীর রাজপুত্র বিশেষ ছিলেন এবং এরাও রাজার মন্ত্রী ছিলেন। হোসেন শাহ বাদশাহ তদানীন্তনকালে মন্ত্রীদ্বয় একজনা প্রাইম মিনিস্টার ছিলেন আর একজনা প্রাইভেট সেক্রেটারি ছিলেন। এই সমস্ত পদে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং এতই তাঁরা দক্ষতা প্রকাশ করেছিলেন যে রাজা তাদের উপর সমস্ত রাজকার্যের ভার ছেড়ে দিয়েছিল। কিছুতেই তাদের ওই কার্য থেকে অব্যাহতি দিতে চাননি, কিন্তু শ্রীমান মহাপ্রভুর পার্ষদ তাঁরা বিশেষ করে কৃষ্ণলীলায় তাঁরা সুখী মঞ্জুরিস্বরূপ, তজ্জন্যই মহাপ্রভুর লীলায় তাঁদের যোগদানের সময় উপস্থিত হওয়ায় তাঁরা সেই রাজকার্য পরিত্যাগ করে এখানে এসেছিলেন। রাজা তাকে কিছুতেই ছেড়ে দেবেন না, রাজা মোর স্নেহ করে এ মোর বন্ধন, এই রূপ বিচার করে তিনি রাজার যাতে স্নেহ থেকে চ্যুতি হতে পারেন এই জন্য ইচ্ছা সত্ত্বেই রাজকার্যে অবহেলা করতে লাগলেন। পীড়িত বলে তিনি ওইরকম রাজার কাছে সংবাদ পাঠান। রাজা বৈদ্য পাঠিয়ে জানলো যে কোনো কিছু পীড়া নাই, তিনি বসে বসে পণ্ডিতদের নিয়ে ভাগবত আলোচনা করেন। তখন রাজা স্বয়ং গিয়ে তাকে বলছে, আমি যুদ্ধ বিগ্রহকৃতি নিযুক্ত থাকি, মানুষ মেরে বেড়াই, আমার যত কিছু ভার তো তোমার উপরে, তুমি যদি এরম করো তাহলে আমার রাজ্য তো নষ্ট হয়ে যাবে, আর তুমি আমার ভাইয়ের মতন, আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। বলে আমার দ্বারা তোমার এরকম এই কার্য আর হবে না, আমি আর এখানে কিছুই থাকব না। রাজা অনেক চেষ্টা করে বুঝতে পারলে তার মত পরিবর্তন করা যাবে না, এই জন্য তিনি উড়িষ্যায় বিজয় করবার জন্য যাচ্ছিলেন। বললেন, একে বন্দি করে রাখো, আটকে রাখো, পালাবে, আমি আসি, এসে পুনরায় একে বুঝিয়ে সুঝিয়ে রাখবার চেষ্টা করব। কিন্তু সেই কারারক্ষীকে ধর্মকথা এবং অর্থের লোভ দেখিয়ে তিনি সেখান থেকে মুক্ত হয়ে চলে আসছিলেন। নিষ্কর কপর্দকহীন হয়ে তিনি আসছিলেন। সঙ্গে তার ঈশান বলে একটি ভৃত্য ছিল, সে তার সঙ্গে সঙ্গে এসেছিল। রাস্তায় আস্তে আস্তে এক জায়গায় বর্ণ প্রদেশী পাহাড়ের নিকটে অত্যন্ত রাত্রি হয়ে যায়। তখন তাদের আশ্রয়ে তিনি উপস্থিত ছিলেন। রাত্রে তারা খুব যত্ন করছে। সনাতন গোস্বামী তখন চিন্তা করলেন, এত যত্ন আমার প্রতি কেন? অতি বুদ্ধিমান ব্যক্তি, তার সেই ঈশান বলে যে ভৃত্যটি ছিল তাকে বলে, ঈশান তোমার কাছে কি কিছু অর্থকড়ি আছে? বলে হ্যাঁ বাবা। কত আছে? না, সাতটা সোনার টাকা আছে। বলে তুমি এইগুলো কালজম সঙ্গে নিয়ে এসেছো, সিক্রেট দাও তাড়াতাড়ি তার কাছ থেকে নিয়ে। তখন সেই সেই ব্যক্তিদের সর্দার যিনি, তার কাছে গিয়ে বলছেন, আমার ভৃত্যের কাছে এই সাতখানা স্বর্ণমুদ্রা ছিল, আপনি এটি নিন, নিয়ে আমাকে এই থেকে বর্ণপ্রদেশ থেকে আমাকে বৃন্দাবনের রাস্তায় পৌঁছে দিন। তখন তিনি হাস্য করে বললেন, সেই সর্দার মশাই, যে আমরা আগেই জানি তোমাদের কাছে সাতখানা নয় আটখানা স্বর্ণার মুদ্রা আছে, আমাদের কাছে হাত গণিতা আছে, সে এটা বলেছে, আজকে রাত্রেই আমরা তোমায় মেরে ওই টাকাগুলো নিতাম। তা যাই হোক, আমাদের সেরূপ পাপ কার্য থেকে তুমি আমায় অব্যাহতি দিলে, আমি তোমাদের সদ্ব্যবহারে খুব সন্তুষ্ট হয়েছি, তোমাদের টাকা দিতে হবে না, এ অর্থ তোমরা নিয়ে নাও, আমি তোমাদের নির্ভয়ে সেখানে এই বনপ্রদেশ পার করে দেবো। সনাতন গোস্বামী তাকে যুক্তি দিয়ে বললেন, আপনি মহৎ তাই এই কথা বলছেন, কিন্তু অন্য লোক এই অর্থের লোভে আমাদের প্রাণ নাশ করবে, অতএব আপনি যদি এটি স্বীকার করেন তাহলে আমাদের পরম উপকার হয়। তিনি আর এই যুক্তিতে পরাস্ত হয়ে সে অর্থে স্বীকার করেছিলেন। এইভাবে সনাতন গোস্বামী এসে কাশীতে মহাপ্রভুর সঙ্গে তিনি মিলিত হন। তার পূর্বেই রূপ গোস্বামী প্রভুই এলাহাবাদে মহাপ্রভুর সঙ্গ লাভ করে, শিক্ষা লাভ করে বৃন্দাবনের দিকে চলে এসেছেন। সনাতন গোস্বামীকে সনাতন শিক্ষা প্রদান করে তিনি বললেন, তোমার ভাই চলে গেছে, তুমিও যাও, তোমাদের দুজনের স্থান সেই বৃন্দাবন, সেইখানে থেকেই তোমরা সমস্ত শাস্ত্রের প্রচার, লুপ্ততীর্থ উদ্ধার ইত্যাদি এইসব কথা আপনারা মহারাজের শ্রীমুখ থেকে শুনেছেন বা শুনবেন। সনাতন গোস্বামী এসে এই বৃন্দাবনেতে ভজন করতেন। একদিন একটি ব্রাহ্মণ সে এসে তাঁর চরণতলে পতিত হয়েছে। সনাতন গোস্বামী শুনে তাকে বললেন, বাবা কোথা থেকে এসেছ? শুধালেন, সনাতন কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে কি বা কব, পেয়েছি দর্শন তব ভূমি বহুদূর, জীবন আমার নাম মান করে মোর ধাম, জিলা বর্ধমানে এত বড় ভাগ্যহত দিনহীন মন মত নাহি কোনোখানে, আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি করি আরাধনা, একদিন নিশি ভরে স্বপ্নে দেব কর্মরে কুড়িবে প্রার্থনা, যাও মুনাতির সনাতন গোস্বামীর ধর দুটি পায়, তারে পিতা বলি মেন তারই কাছে আছে যেন ধনের উপায়, শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন, কি আছে আমার, যাহা ছিল সে সকলই ফেলিয়া এসেছি চলি, ভিক্ষা মাত্র সার। সনাতন গোস্বামী ভাবছেন, তাই তো বটে, আমার কাছে শিব ঠাকুর পাঠিয়ে দিলেন, শিব ঠাকুর তো মিথ্যা কথা বলতে পারেন না, কিন্তু আমার তো কিছুই নাই। এইরকম আকুলভাবে যখন ভাবছেন, হঠাৎ বিস্মৃতি টুটে সাধু ফুকারি গিয়া উঠে, ঠিক বটে ঠিক, একদিন নদী তটে কুড়াইয়ে পেয়েছি বটে পরশমানি, হ্যাঁ 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 ঠিক বটে ঠিক, একদিন এই যমুনার তীরে একটা স্পর্শ মানে কুড়িয়ে পেয়েছি, যদি কবুল আগে দানে এই ভেবে ওইখানে পুঁতিয়া রেখেছি বালু পরে, নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তব হোক দূর, ছুতে নাহি ছুতে। বললেন, সেই স্পর্শ মানে আমার আর কোনো প্রয়োজনে তো আসবে না, কী করবো আমি? স্পর্শ মানিকের অর্থ হচ্ছে, তাতে যদি লোহা স্পর্শ করা হয় তাহলে সেটি স্বর্ণে পরিণত হয়। এইরূপ স্পর্শ মানে সনাতন গোস্বামী বলছেন, আমার আর কী দরকার, পরমার্থ জগতে আমরা প্রবেশ করে সেইরূপ সনাতনের আদর্শ আমরা গ্রহণ যদি না করি তাহলে প্রকৃত বাধ্যত আমরা সনাতন গোস্বামীর ভজন কুটিরের উন্নতি বিধান করলেও কোঠাবাড়ি মার্বেল পাথর ইত্যাদির দ্বারা সেই প্রকার তার সেবা করলেও বস্তুত মুখ্য সেবা সেটার দ্বারা আমাদের হবে কতদূর সেটা তিনি জানেন। যাই হোক, ব্রাহ্মণ তখন তাড়াতাড়ি সনাতন গোস্বামী সেই স্পর্শ মণিকটি মাটিতে দূরেতে এক জায়গায় একটুখানি বালি খুঁড়ে পুঁতে রেখেছিলেন, ভুলে গেছেন অত বড় একটা মহামূল্য ধন সে কেউ ভোলে? আমাদের যদি একটা হীরের আংটি থাকে দশবার করে দেখি ঠিক আছে কিনা, কিন্তু সনাতন গোস্বামী সেরকম স্পর্শমণিকে বিন্দুমাত্র তার স্মৃতি নাই। অনেক কষ্টে মনে পড়াতে এবং তারপরে সেই ব্রাহ্মণের উপকারের জন্য শিব ঠাকুর তার কাছে পাঠিয়েছেন, দান করে দিলেন। এইরকমভাবে এই জগতের ধনরত্নার দিকে তুচ্ছ বলে যেটা জ্ঞান যদি না করা যায় তাহলে পরমার্থ পথে আমাদের কতদূর উন্নতি সম্ভব পর সেটা বিবেচ্য বিষয়। ব্রাহ্মণ সেইটুকু খুঁড়েই সেই স্পর্শমণি যাই ধরেছেন, লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে টুটি ছুটে নাহি ছুটি, সে সোনা হয়ে গেছে। ব্রাহ্মণ চমকে গেছেন, লিক এইরকম ভাব একটা স্পর্শমণি মহামূল্য রত্ন সনাতন গোস্বামী জানেনই না কোথায় রেখেছেন, আবার আমাকে দিয়ে দিলেন, তাহলে এর কাছে কত বড় ধন আছে। শিব ঠাকুরের কৃপায় সনাতন গোস্বামীর সহিত তার এই প্রকার সঙ্গ লাভ হলো এবং তাঁরই সঙ্গের প্রভাবে সেই ব্রাহ্মণ তখন তার পরমার্থ পথে মূলধন সংগ্রহ করল। যে ধনে হইয়া ধনী মণি রে মানরা মণি তাহারই খানি আমি মাগি নত শুয়ে। এই বলে তিনি কি করলেন, তুমি কোন ধনে ধনী যাতে এইরকম এত বড় মহামূল্য স্পর্শ মনে কেউ তুমি গ্রাহ্য করো না, উপেক্ষা করে রেখেছো, মনে নেই, ফেলে দিয়েছো, দান করে দিলে, তোমার কাছে যে ধন আছে সেই ধনের একটুখানি আমি চাই, আমার আর এ ধর্মের প্রয়োজন নাই। এইরূপভাবে স্পর্শমণি সনাতন গোস্বামী তাঁর সংস্পর্শে সেই ব্রাহ্মণের বৈরাগ্য জীব ভক্তি রসং প্রযত্ন ইরপায়ন মহামন বিষ্ণুন্নম কৃপাম বুধির য পর দুঃখ দুঃখী সনাতন তং প্রভু আশ্রমামি। সেই ব্রাহ্মণ কি করলেন তখন, সেই নদীর জলে যমুনার জলেতে সেই স্পর্শমণি দূরে নিক্ষেপ করেছে। আমরা পারবো? আমাদের হাত উঠবে নদীতে ফেলে দিতে? সনাতন গোস্বামী তো পরোপকারে লাগবে বলে সেখানে পুঁতে রেখেছিলেন, আর এর কতদূর বৈরাগ্য হয়েছে সে নদীর জলে ফেলে দিল, যমুনার জলে। এইভাবে সেই বৈরাগ্য যুগ যদি ভক্তি আমরা লাভ করি তবেই আমরা পরমার্থ পথের পথিক হতে পারবো। আরও সনাতন গোস্বামীর যে সমস্ত পাণ্ডিত্য, যে সমস্ত উপকার, ভজন পদ্ধতি ইত্যাদি আমি বিশেষ কিছু জানি না, নারায়ণ মহারাজের মুখ থেকে আপনারা শ্রবণ করুন। বাঞ্ছা কার সনাতন গোস্বামীর পাদ পদ্মে প্রার্থনা, তিনি আমায় কৃপা করুন, তিনি একটু তাঁর বৈরাগ্য দিন, আর পরমার্থের কিছু দেবেন কি না সেটা তাঁর উপরে নির্ভর করে। বাঞ্ছা
he has spoken Bengali to Ramchandra Kenneth.
महाराज इतने समझाए कि सनातन गोस्वामी की बताई और ऊपर ज्यादा नहीं।
पूज्यपाद त्रिविक्रम महाराज, फर्स्ट टोल्ड अबाउट वी हैव सीन टू समाधिस देयर, वन ऑन द लेफ्ट साइड, वन ऑन द राइट साइड वाज वेरी स्मॉल वन, left side is the samadhi is of Nishinchan Krishnadas Babaji Maharaj. He was a disciple of Bhaktisiddhanta Saraswati Thakur Prabhupada.
And very common.
And he was very famous. And the right side samadhi, that was of Deen Bandhu Das Babaji Maharaj. He was also a disciple of Srila Prabhupada. Srila Maharaj, he spoke that seeing his behavior, his ideal character regarding Harinam, Seva, he became attracted to this devotional life. So he said that I am very indebted to him. sometimes he used to write, he said that he was very affectionate to me, and sometimes he used to write letters to me, and sometimes asking some donations for the service of Sanatan Goswami, doing some festivals here. So he was very emotional, you all have seen that. After that, he narrated the story of Sanatan Goswami. He said, Roop and Sanatan, these two brothers were prime ministers and secretary during the time of Hussain Shah. Sanatan Goswami gradually, he became more inclined to this devotional service, and he knew, sometimes he tried, but tried to give up those things, but the Hussain Shah, he did not allow. Gradually he thought, if I becomes aloof gradually from these things, then king himself will say me that you leave your service. So he went away to Ramkeli near his village, and he started reading, discussing Srimad Bhagavatam, and send a message to king that I am sick, so I cannot do your service. But king sent his doctor, Vaidya, to Sanatan Goswami, and doctor came from there, and he said that no, he is perfectly well, he is not sick at all. So king called he went himself to check, and he saw that the report of that Vaidya, that was true. Then he got him arrested. But somehow or other, you all know the story how Sanatan Goswami got himself freed from the jail. And while he was coming, he had one servant, his name was Ishan. And he had 8 golden coins with him. Sanatan Goswami did not know this. When he stayed in a jungle, something like hotel, small. So, as guest, then Sanatan Goswami saw that the owner of that guest house, he is very... he is very affectionate to me. Then he thought that why he is very affectionate to me, I have nothing, that then there must be something with Ishan Thakur, something is wrong. Then he inquired Ishan Thakur that have you some money, something like that. Then Ishan Thakur replied that yes, I have 7 golden coins. Then Sanatan Goswami told, you brought that coins to me, I gave it to that leader. Sanatan Goswami took those coins and he told that leader that we have 7 coins and I want to give it to you. Then leader said, I know that he had somebody who can read how many coins he had. He said, I know you have not 7, but 8 coins. But you are very intelligent and truthful person, so I don't want to take this money. You keep it with you. But Sanatan Goswami said, you are leaving me free, but maybe that on next stop, somebody may kill me for this money, so better you keep it. I